আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন, আপনাদের এই পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর বিশেষত্ব সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের পূর্বে আমরা একটি দুরুদে পাক শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার কবরে এমন একজন ফেরিশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন যার শ্রবণ শক্তি এতটাই প্রখর, এতটাই বেশি যে আল্লাহ তাআলা তার শ্রবণ শক্তি এতটাই শক্তিশালী করে দিয়েছেন যে সমস্ত মাখলুকের আওয়াজ সেই ফেরেশতা শুনতে পায়। এমনকি কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আল্লাহ তাআলার রসুলের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, সেই ফেরেশতা সেই ব্যক্তির নাম সহকারে তার পিতার নাম সহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তা পৌঁছে দেন। আসুন আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আশা করি আমাদেরও নাম, আমাদের পিতার নাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনে আসছি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর বিশেষত্ব, সেই ধারাবাহিকতায় আজও থাকছে একজন বিশিষ্ট সাহাবির কিছু বিশেষত্ব নিয়ে আলোচনা করব। আজকে যার আমরা আলোচনা করতে যাচ্ছি তিনি হচ্ছেন সাইয়্যিদুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কিছু বিশেষত্ব নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। পৃথিবীতে অসংখ্য ধরনের মানুষ রয়েছে, তাদের বিভিন্ন বৈচিত্র্যতাও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে অনেকে কাছ থেকে, কিন্তু ঈমান নিয়ে আসার সৌভাগ্য অনেকের হয়নি। এমন অসংখ্য মানুষ রয়েছে, তাদের মধ্যে আবু জাহেল রয়েছে, আবু লাহাব রয়েছে, উতবা ইবনে রবিয়া রয়েছে, উমাইয়া ইবনে খলফ, এই যে বড় বড়, তাদেরকে আরবরা পণ্ডিত মনে করত, জ্ঞানী বলে জানত, কিন্তু এত কিছু দেখার পর, এত কিছু জানার পরও তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি। তারা সত্য গ্রহণ করে নেওয়ার তাদের মন মানসিকতাই তৈরি হয়নি। কিন্তু এমন কিছু ব্যক্তি আছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি কিন্তু ঈমান নিয়ে এসেছেন। যেমন আমরা জানি ওয়াসকারনি রহমাতুল্লাহি তাআলা আলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তিনি ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তার প্রতি তার ভালোবাসা কীরকম ছিল উলামায়ে কেরামগণ কিতাবে বর্ণনা করেন, আমরাও অনেকে জানি। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি মাধ্যম, একটি নীতি, যে আল্লাহ তাআলা যাকে চান হেদায়াত দান করেন, আর যাকে যার ভাগ্যে আসলে নেই সে কখনোই হেদায়ত পেতে পারে না, যদিও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। আজকে আমরা শুনব সাইয়্যিদুনা সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু বিশেষত্ব। তার ইসলাম ধর্ম গ্রহণ করাটাও একটা তার বিশেষত্বর মধ্যে পড়ে। তিনি বলেন যে আমি যখন ইসলাম গ্রহণ করি এর তিন দিন পূর্বে আমি গভীর ঘুমের ঘোরে আমি স্বপ্নে দেখি আমি কোনো একটা অন্ধকারে মধ্যে আটকা পড়ে আছি, চারদিকে অন্ধকার, কোনো কিছু দেখা যায় না, ঘোর অন্ধকার। আমি এর থেকে কীভাবে উত্তোলন হব, এই অন্ধকার থেকে আমি কীভাবে বেরিয়ে আসবো, আমি স্বপ্নের মাঝে, অর্থাৎ স্বপ্ন তিনি দেখছিলেন, আমি পথ খুঁজে কোনো পাচ্ছিলাম না, আমি চারদিকে শুধু দেখছিলাম তাকে এই অন্ধকার থেকে আসলে কীভাবে বের হয়ে যায়, মুক্তি পাওয়া যায়। কিছুক্ষণ পর দেখি একটি চাঁদ উদিত হয়েছে, আমি কোনো চিন্তাভাবনা না করে আমি সেই চাঁদের দিকে অগ্রসর হয়ে যাই, চাঁদের দিকে এগিয়ে যেতে থাকি। যখন আমি হাঁটতে থাকি হাঁটতে থাকি, সেই চাঁদ যেখানে উদিত হয়েছিল আমি গিয়ে দেখি সেখানে আমার আগে আরও তিনজন ব্যক্তি উপস্থিত আছেন। আমি গিয়ে দেখি হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত, আমি দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত, আমি দেখি সেখানে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। এই যে স্বপ্ন, এই স্বপ্ন দেখার পর যে এই যে চাঁদ, এখানে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত আছেন, এই স্বপ্ন তো তিনি দেখলেন। এই স্বপ্ন দেখার পর কিছুদিন পরে, এই দুই তিন দিন পরে তিনি শুনতে পান যে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়াতের ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন। তো এই কথা, এই সংবাদ শোনার পর তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। তো আসলে ভাগ্য যে তিনি আগেই একটি ইঙ্গিত ইশারা পেয়ে গিয়েছিলেন, আসলে সত্যের সন্ধান যাদের থাকে, সত্য গ্রহণের মন মানসিকতা যাদের থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে হেদায়েত দিয়ে দেন। যেমনটা তার এই স্বপ্ন তিনি একটি ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন যে তিনি যেই ধর্মের মধ্যে আছেন, তিনি যে বিশ্বাসের মধ্যে আছেন বা তার পূর্বপুরুষ যে বিশ্বাসে মনের মধ্যে লালন করত, ধারণ করত, সেটা ছিল একটা মিথ্যা, একটা অন্ধকার একটা বিশ্বাস। এর থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চন্দ্র উদিত হবে আর সেই চন্দ্রই হচ্ছে মুক্তি লাভের মাধ্যম। তিনি সেই ইঙ্গিত পেয়ে বুঝতে পারলেন যে আমরা যে ধর্মের মধ্যে আছি বা আমরা যে বিশ্বাস লালন করছি সেটা সত্য নয়, ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেনি। এই হচ্ছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেকার একটি ঘটনা যা তিনি নিজেই বর্ণনা করেছেন। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরিচয় বা তার পরিচয়টা কি, হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে প্রত্যেক ব্যক্তি তো আমরা জানি আমার পরিচয়, আমি ব্যক্তির পরিচয়, আমার চেয়ে আর কেউ ভালো জানে না আমার বাবার নাম কি, আমার দাদার নাম কি, আমার প্রপিতার নাম কি, আমার মায়ের নাম কি, এই বিষয়গুলো আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার চেয়ে কেউ ভালো জানে না। কিন্তু সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই এবং গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় কি, আমার পরিচয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বংশ পরিক্রমা রয়েছে, বংশধারা রয়েছে, সেটা বলতে লাগলেন যে তোমার যে বংশ পরিক্রমা বা তোমার যে পরিচয় সেটা হচ্ছে সাআদ বিন মালিক বিন ওহাইব। এভাবে তার বংশ পরিক্রমা শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা ব্যতীত কেউ যদি তোমার দিকে অন্য কোনো বংশের নিসবত করে, সম্পর্ক করে, তাহলে তার প্রতি আল্লাহ তাআলার লানত। অর্থাৎ তোমার বংশ পরিচয় এটাই, এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে গ্যারেন্টি দিয়ে দিলেন, নিশ্চয়তা দিয়ে দিলেন যে এটাই হচ্ছে তার বংশ পরিচয়, আর কেনই বা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, আল্লাহ তাআলা তাকে ইলমি গায়েব দান করেছেন, আর তিনি কিভাবে জানেন, আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে তোমার পিতা হচ্ছে অমুক আর তার পিতা হচ্ছে অমুক, এভাবে তিনি তার বংশ পরিচিতি তুলে ধরেছেন। আরও একটি বিশেষত্ব সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদিন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। উপস্থিত থাকাকালীন আর অন্যান্য সাহাবায়ে কেরাম কোন উপস্থিত ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাআদ ইবনে আবি ওয়াক্কাস হচ্ছে আমার মামা, সাআদ ইবনে আবি ওয়াক্কাস হচ্ছে আমার মামা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমার মামার চেয়ে উত্তম, বা যদি থাকে তাহলে নিয়ে আসো দেখাও। অর্থাৎ এখানে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, তার যে আভিজাত্য, এই বিষয়টা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটিয়ে তুলেছেন। তারপরে গিয়ে যে মুহাদ্দিসগণ বলেন যে এখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদায় বোঝাতে চেয়েছেন। এরপর গিয়ে আরও বলেন যে আমি যেভাবে আমার মামার ইকরাম ও তাআজিম করি, সম্মান ও শ্রদ্ধা করি, তোমরাও তোমাদের মামা ও নানাদের অনুরূপ শ্রদ্ধা করো। এখানে সম্পর্ক যারা আছে, মামা আছে, নানা আছে, বড় যারা আছে, তাদেরকে শ্রদ্ধা করার একটা অতুলনীয় আমরা শিক্ষা পাই, আমাদের এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা লাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার বাণী যে যে ব্যক্তি কোনো ছোটকে রহম করবে না, স্নেহ করবে না, তার প্রতি দয়া দেখাবে না এবং কোনো বড়কে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, তার সাথে সে আদবের সাথে কথা বলবে না, সে ব্যক্তি কখনো আমার দলভুক্ত হতে পারে না। কেননা আমার শিক্ষা এটাই নয়, আমার শিক্ষা হচ্ছে ছোটদেরকে ভালোবাসা, ছোটদের স্নেহ করা, আর বড়দের শ্রদ্ধা করা, সম্মান করা, তাদেরকে আদব দিয়ে কথা বলা, তাদের সামনে আদব দেখানো, এটাই হচ্ছে আমার শিক্ষা। আর যারা এই শিক্ষা লালন করে, ধারণ করে, তারা হচ্ছে আমার দলভুক্ত। কত সুন্দর, কত চমৎকার বিষয় এখানে আমরা পেয়েছি। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে নাম রয়েছে সেটা জাহিলিয়া যুগে এটাই ছিল, এবং ইসলাম যখন তিনি গ্রহণ করেন সেই নামই তার থেকে। যে আমরা পূর্বে শুনেছি বিভিন্ন সাহাবায়ে কেরামের নাম পরিবর্তন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম এটাই ছিল। আর সাআদ ইবনে আবি ওয়াক্কাস আমি বলছি, কিন্তু এর পাশাপাশি আরও একটি নাম তিনি প্রসিদ্ধ নাম এটাই, কিন্তু তার পিতার নাম পরিবর্তন করে আমরা কিতাবের মধ্যে পাই। যেমন সাহাদ বিন মালিক, প্রকৃতপক্ষে সাহাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম মালিকই ছিল, আবু ওয়াক্কাস হচ্ছে তার পিতার উপনাম। তো এই দিক থেকে সাহাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে সাহাদ বিন মালিকও বলে থাকেন। আমরা অনুষ্ঠানে যেই নামে প্রসিদ্ধ আছেন তিনি, আমরা সেটি ব্যবহার করার চেষ্টা করব, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি বিশেষত্ব হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে পঞ্চম পুরুষে গিয়ে তার বংশের একটা মিল রয়েছে, মিলে যায়। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পঞ্চম পুরুষ আগের পূর্ববর্তী, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ববর্তী পঞ্চম পুরুষ একই ব্যক্তি। সুতরাং এদিক থেকেও একটা বিশেষত্ব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবনের মধ্যে পাওয়া যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বা 19 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর তিনি তার ব্যাপারে এসেছে দুটি মত রয়েছে, যে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন 3 নম্বরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এটা বোঝাই যাচ্ছে যে তার জন্য কত বড় সৌভাগ্যের বিষয় যে প্রথম সারির যে সকল সাহাবা যারা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি একজন। কেউ কেউ বলেছেন তিনি 3য় নম্বর ছিলেন, আর যেদিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আজিয়াদ নামক একটি স্থানে অবস্থান করেছিলেন, আর সেখানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 7 দিন লাগাতার একসঙ্গে ছিলেন। আর একটি রেওয়ায়ত মতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম ধর্ম গ্রহণ করে যে লিস্ট রয়েছে, তালিকা রয়েছে, তিনি 7 নম্বরে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লাগাতার তিনি 9 দিন অবস্থান করেছিলেন। তো এটিও তার একটি বিশেষত্ব। আরেকটি বিশেষত্ব হচ্ছে তিনি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একমাত্র তিনি সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন অন্য কোনো ব্যক্তি সেদিন আর ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো এটা হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি অন্যতম বিশেষত্ব। ইনশাআল্লাহ আমরা তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের ব্যাপারেও কিছু বিষয় শুনি, কেননা আত্মীয় স্বজন কেউ যদি ভালো কিছু করে, কোনো প্রশংসনীয় কোনো কাজ করে, তো এটা তার আত্মীয় স্বজনদের জন্য একটি সম্মানজনক বিষয় হয়ে দাঁড়ায়। আমার সন্তান যদি ভালো কিছু করে তাহলে আমার জন্য একটা সম্মানের, আবার ভাই যদি কোনো ভালো কাজ করে এটাও আমার জন্য সম্মানের, আমরা গর্বের সাথে সেই বিষয়টা বলি। তো আসুন আমরা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে আত্মীয় স্বজন ভাই, বিশেষ করে তার ভাইদের কিছু বিষয় শুনি। তার ভাইদের মধ্যে 2 জন ভাই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার অন্যতম, তারা একজন হচ্ছে আমির বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে উমায়ের বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাস্তব বিষয় হচ্ছে বা আনন্দের বিষয় হচ্ছে এই 2 জন ভাইও দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছিলেন। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন যে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমাদের পাশ দিয়ে এমন একজন ব্যক্তি যাবে যে জান্নাতি, আমি কিছুক্ষণ পর দেখি আমার ভাই আমির বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাশ দিয়ে যাচ্ছে। তো আমি বুঝে গেলাম যে আমার ভাই আমির বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। তার আরও একজন ভাই রয়েছে উমায়ের বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জান্নাতি। তিনি কীভাবে জান্নাতি আসুন সেই বিষয়টি শুনে আসি। আমরা জানি বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, আর সেই যুদ্ধের মধ্যে যে মুসলমানদের সংখ্যা 313 জন ছিল আর অমুসলিমের সংখ্যা 1000 ছিল, কিন্তু সেখানেও মুসলমানদের যে 313 জন সেখানে আসলে যারা পরিপক্ক বয়স্ক এরকমও ছিল না, অসংখ্য ছোট সাহাবিও সেখানে উপস্থিত ছিলেন। আর সেই ছোট সাহাবিদের মধ্যে একজন ছিলেন উমায়ের বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের জন্য যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন, সেই মুহূর্তে উমার বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক নিজেকে লুকানোর চেষ্টা করছিলেন। তো এভাবে কিছুক্ষণ করার পর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি এমনটা কেন করছো, তুমি নিজেকে কেন লুকিয়ে রাখছ? তো এই কথা বলার পর হযরত উমার বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বয়সে অনেক ছোট, রাসূল আকরাম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখেন আমাকে তাহলে আমাকে হয়তো যুদ্ধের জন্য নিষেধ করবেন, কিন্তু আমারও ইচ্ছে আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব, যুদ্ধে শহীদ হব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে দেখেন আমাকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে দিবেন না, আমাকে নিষেধ করবেন। কিন্তু এভাবে তিনি বারবার লুকাচ্ছিলেন, পালাচ্ছিলেন। এক মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে নেন এবং ডাকেন, এদিকে আসো। আসার পর বললেন, তুমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, তুমি বয়সে ছোট এবং দেখতেও ছোট। তো তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই কেঁদে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমি শহীদ হতে চাই, আমাকে অনুমতি দিয়ে দেন। যখন এভাবে কান্নাকাটি করছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তাকে অনুমতি দিয়ে দেন। তো সেই যুদ্ধে কি হয়, তিনি যে আরজি জানিয়েছিলেন, আকাঙ্ক্ষা জানিয়েছিলেন যে প্রথমত আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব, আর দ্বিতীয়ত আমি এই যুদ্ধে শহীদ হতে চাই, শহীদের মর্যাদা লাভ করতে চাই। পরবর্তীতে দেখা যায় যে উমার বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণও করেন এবং তিনি শহীদের মর্যাদাও লাভ করেন। তো আমরা জানি বদরের যুদ্ধে 14 জন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে এই উমার বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে সাইদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আত্মীয় স্বজন রয়েছে, বিশেষ করে তার ভাইয়েরা, তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শুরুতেই, এবং ইসলামের জন্য তাদের বলা চলে যে সম্পূর্ণ ফ্যামিলির একটা ত্যাগ, তিতিক্ষা, আত্মবিসর্জন, এই বিষয়টি তাদের মধ্যে ছিল। সুতরাং বলা যায় যে ব্যক্তি হিসাবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন। ইনশাল্লাহ আসুন আমরা একে একে শ্রবণ করি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে আসলে আরব সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো কথার গুরুত্ব দেওয়া হতো না, সেই মুহূর্তে, সেই সময়টাতেও, সেই জাহিলি যুগেও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে তিনি অত্যন্ত সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন। তার মায়ের কোনো কথার তিনি অবাধ্য হতেন না। আমি সেই যুগটার কথা বলছি যেই যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, যেই যুগে কন্যা সন্তান জন্ম নিলে মানুষ নিজের জন্য অপমান মনে করত, আর সেই অপমান গুছাবার জন্য সে কন্যা সন্তানকে জীবিত কবর দিত, সেই যুগের কথা বলছি। আর সেই যুগেও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, কথারও অবাধ্য হতেন না। তো তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, এতে করে তার মা ব্যথিত হয় যে আমার ছেলে কীভাবে যে বাপ দাদার যে ধর্ম রয়েছে সেটা ছেড়ে দিল, কীভাবে আবা ও আজদাদ যে রয়েছে, পূর্বপুরুষদের যে কথিত যে ধর্ম রয়েছে সেই ধর্মকে আমার ছেলে কীভাবে ছেড়ে দিতে পারে, এটা হতে পারে না। তিনি তার ছেলেকে ডেকে বললেন, তুমি যদি তোমার ধর্মের উপর অবিচল থাকো, অটল থাকো, আমার যদি ধর্মে ফিরে না আসো, তাহলে আমি আজ থেকে অনশন করবো, আমি খাবার দাবার খাবো না, আমি রৌদ্রে থাকবো, এবং এভাবে এক পর্যায়ে আমি মৃত্যুবরণ করবো, আর লোক তোমাকে আমার কাতিল বলবে, আমার হত্যাকারী বলবে। বুঝাই যাচ্ছে মা বাবার বাধ্যগতা সন্তান যখন অবাধ্য হয় তখন কষ্ট বেশি লাগে, আর এই বিষয়টা মানুষের সমাজে আলাপ আলোচনা ও সমালোচনাও একটু বেশি হয়। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব ছিল অত্যন্ত শোনার মতো এবং আনন্দদায়ক একটি অ্যান্সার তিনি দিয়েছেন, যে কেনই বা দিবেন না, তিনি তো রসুলের প্রেমে নিজেকে আবদ্ধ করে দিয়েছিলেন, রসুলের প্রেমে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন ইতিপূর্বে। যে তিনি কিভাবে সত্যকে ছেড়ে আসলে অসত্যতে আবার ফিরে আসতে পারেন, এটা প্রকৃত মুমিনের কখনো কারো পক্ষেই সম্ভব না। সত্য যখন কোনো একবার কেউ পেয়ে যায় তার পক্ষে আসলে মিথ্যা গ্রহণ করা অসম্ভবই প্রায়, এমনটাই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি যে বিষয়টি আমাকে প্রস্তাব দিয়েছেন সেটি যদি দুনিয়াবি কোনো বিষয় হতো তাহলে অবশ্যই আমি আপনার কথা মেনে নিতাম, কিন্তু এটি দুনিয়াবি কোনো বিষয় না, এটি আমার সত্যের বিষয়, এটি আখিরাতের বিষয়, এটি আল্লাহ তাআলার যে উপর বিশ্বাস, একজন বান্দার যে বিশ্বাস থাকার কথা সেই বিশ্বাসের বিষয় এটি, আমি কখনোই আপনার কথা আমি সাড়া দিতে পারি না। আপনি যদি এভাবে শুধু একবার নয় 100 বারও ইন্তিকাল করেন, এই অনশন করে না খেয়ে থেকে রোদে পড়ে, তারপরও আমি এই সত্য থেকে কখনো বিচলিত হব না, আমি এই সত্যের উপর অটল থাকবো, আমি ইসলাম যে গ্রহণ করেছি, আমি যে সাক্ষ্য দিয়েছি আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও তার বান্দা, এই যে আমি স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি থেকে আমি কখনো পিছপা হব না, এরপর আমি অবিচল থাকবো, অটল থাকবো, আপনি যা কিছু তাই করেন। এর জন্য দেখেন যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এর থেকে ফিরে, যে তার সন্তান ফিরে আসবে না, তখন সে নিরুপায় হয়ে তার এই প্রতিশ্রুতি থেকে তাকে ফিরে আসতে হয়। তো এটা হচ্ছে তার ইসলামের প্রতি অবিচল, অটল এমন একটি সন্তান যে তার মায়ের কখনো অবাধ্য হয় না, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে, দিনের ব্যাপারে তিনি কখনো স্যাক্রিফাইস, তিনি কখনো আপোষ এই বিষয়টি করেননি। কেন করবেন, এটাও তো একটি মমিনের বিশেষত্ব, কেননা কিতাবের মধ্যে রয়েছে লা তুআতা লি আহাদিন মাসিয়াতিল্লাহি তাআলা, যে আল্লাহ তাআলার অবাধ্যর মাঝে কারো অনুসরণ চলে না। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য, একটা বিশেষত্ব, যে মুমিন কখনো আল্লাহ তাআলার যে অবাধ্যতা রয়েছে, আল্লাহ তাআলার যে বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয়গুলোর ক্ষেত্রে কোনো মুমিন কখনো অন্যের কারণে অন্যের আনুগত্য করতে পারে না আল্লাহ তাআলার নিষেধাজ্ঞার বিষয়ের ক্ষেত্রে। সুতরাং এটিও বলা চলে যে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম আরও একটি বিশেষত্ব ছিল। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি আর আমরা পর্যায়ক্রমে শুনে আসছি যে আশারে মুবাশশারা যে সাহাবায়ে কেরামগণ ছিলেন তাদের বিশেষত্বে আমরা শুনে আসছি, আর আজকে আমরা শুনছি সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তবে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথকভাবে বলা চলে আরও এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি সালিম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমরা একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত ছিলাম, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন যে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে, তোমরা যদি দেখতে চাও তাহলে দেখো। তো কিছুক্ষণ পর দেখি যে হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজা দিয়ে প্রবেশ করলেন। তো বোঝা যায় এক তো তিনি যে আশারে মুবাশশারে সেখানে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন জান্নাতে, আর এখানে বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে সুসংবাদ প্রদান করেছেন। তো তিনি তো জান্নাতে, আর আমরা শুনে আসছি বিগত অনুষ্ঠানগুলোতেও যে আশারে মুবাশশারে যারা আছেন, যে সকল সাহাবীগণ ছিলেন, তাদের জন্য প্রত্যেকে কে কার সাথে কোন নবীর সাথে জান্নাতে থাকবে সেই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন। আসুন আমরা শুনি সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে কার সাথে থাকবে। যে কিতাবের মধ্যে রয়েছে আর আমরা শুনে এসেছি যে হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে তার যে সঙ্গী হবেন তিনি হচ্ছেন সুলাইমান বিন দাউদ আলাইহিমাস সালাতু ওয়াসালাম, অর্থাৎ সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম জান্নাতে তার সঙ্গী হবে। এটা কতই না সৌভাগ্যের বিষয়, আর কতটা গর্বের বিষয়, সম্মানের বিষয়। আর একজন সাহাবীর এর চেয়ে মর্যাদার কী হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে একজন নবী তার সঙ্গী হবে জান্নাতের, আর হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হচ্ছে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম। তার আরও একটি আরও বেশ কিছু বিশেষত্ব রয়েছে, তার মধ্যে থেকে অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছেন তিনি হচ্ছেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন ঘটনাটি আমরা শ্রবণ করি। উবাইদা বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসাবে নিযুক্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 এবং 60 জন সাহাবায়ে কেরাম তার সঙ্গী করে রাবিগে প্রেরণ করেন। রাবিগে যাওয়ার পর সেখানে যে অমুসলিমদের একটি দল ছিল সেখানে ইকরামা আবু সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ইকরামা বিন আবু জাহেল, যে আবু জাহেলের ছেলে ইকরামা তিনিও পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনিও তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো রাবিগে তারা অবস্থান করছিলেন। তো এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদা একটি পতাকা দিয়ে সেখানে পাঠান। যাওয়ার পর দুই দলের মধ্যে সামনাসামনি হয়ে যায়। তো সেখানে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেন হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার যে তনু ছিল, তীর রাখার যে বাক্সটি ছিল, তীর দানি আমরা বলতে পারি, তো সেখান থেকে সেখানে তার 20টি তীর ছিল, আর তিনি একে একে 20টি তীর নিক্ষেপ করেন, আর প্রত্যেকটা তীর নিশানাকে লক্ষ্য করে বিদ্ধ হচ্ছিল, যে তা দেখে যে অমুসলিমরা ছিল ভয় পেয়ে যায় যে একজন ব্যক্তি তীর চালাচ্ছে আর প্রত্যেকটা তীর নিশানা বিদ্ধ হচ্ছে, না জানি বাকিরা কী করলে কী হয়। পরবর্তী তারা এই মাত্র 60 জন থেকে 80 জনকে ভয় পেয়ে 200 জনের একটি দল পালিয়ে যায়। তো এটাও সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে বলতেন যে আরবদের মাঝে অমুসলিমদের বিরুদ্ধে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছে যে ব্যক্তি সেটা হচ্ছে আমি। এটা তিনি অত্যন্ত গর্বের সাথে বলতেন, আর এটা আসলে একটি বীরত্বের বিষয়, একটি বিশেষত্বের বিষয় একজন সাহাবির জন্য, আর সেটা হচ্ছেন সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা বদরের যুদ্ধের ব্যাপারে জানি, উহুদের যুদ্ধের ব্যাপারে জানি যে তিনি কতটা বীরত্ব দেখিয়েছেন এই তীরন্দাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তার জন্য দোয়াও করেছিলেন। আরও একটি বিশেষত্ব তার মাঝে পাওয়া যায় যে ইসলামের জন্য সর্বপ্রথম অমুসলিমদের রক্ত কে জড়িয়েছিল? তো উত্তরে আসবে সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটা কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন নামাজ পড়তেন তখন যেন অমুসলিমদের সাথে কোনো রকম ঝগড়াঝাটি না হয়, কোনো রকম সংঘর্ষ না হয়, কোনো রকম বিবাদ না হয়, এজন্য আড়ালে গিয়ে নামাজ পড়তেন, কখনো গিরিপথে কখনো পাহাড়ের আড়ালে গিয়ে এভাবে নামাজ পড়তেন। তো এভাবে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু অনুসারী সাহাবাই কেরামগণকে নিয়ে নামাজ পড়ছিলেন, আর এই দিক থেকে অমুসলিমদের একটি দল আসছিল। তো এটা দেখার পর অমুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকট্ট ভাষায় কথা বলল, এমন কুরুচিপূর্ণ কথা বলল যে সাহাবায়ে কেরামগণ অসন্তুষ্ট হয়ে গেলেন, সকলে এই কথার জবাব দিতে আসলেন। তো এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে উভয় দলের মাঝে ঝগড়া শুরু হয়ে গেল, আর এভাবে ঝগড়া হতে হতে হযরত সাইয়েদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের একটি মরা উটের যে চোয়াল রয়েছে সেই চোয়াল নিয়ে এক অমুসলিমের মাথায় আঘাত করে, আর সেই অমুসলিমের মাথা ফেটে যায় এবং রক্ত বের হতে থাকে। আর এই যে রক্ত বের হওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাকি করার, যে প্রতিশোধ নেওয়া, সর্বপ্রথম যে রক্তে ঝরানোর মাধ্যমে প্রতিশোধ নেওয়াটা সেটা নিয়েছিল হযরত সাইয়েদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাকি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলবে, এটা একজন সাহাবা কখনো মেনে নিতে পারেন না। আর সেটা হযরত সাইয়েদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও হয়েছে। তো আমরা শুনছিলাম হযরত সাইয়েদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, আর বেশ কিছু বিশেষত্ব আমরা শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কেমন ভালোবাসা ছিল, মায়ের প্রতি আনুগত্য তিনি ইসলামের পূর্বেও দেখিয়েছেন, সুতরাং আমাদেরও উচিত মায়ের বাধ্যগত হওয়া, কিন্তু সেক্ষেত্রে কখনো বাধ্যগত হওয়া যাবে না যে ক্ষেত্রে আল্লাহ তাআলার অবাধ্যতা রয়েছে। মা যদি বলে দাড়ি ফেলে দাও, সেক্ষেত্রে দাড়ি ফেলা যাবে না। মা যদি বলে অন্যায় কাজ করার, তো অন্যায় কাজ করা যাবে না, কিন্তু যেটা ইসলাম বিরোধী নয়, ইসলাম সমর্থন করে, সেক্ষেত্রে আবার মায়ের অবাধ্য হওয়া যাবে না, সেক্ষেত্রে অবশ্যই মায়ের বাধ্যগত হতে হবে। আর আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যেন আমাদের কথার মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে আমাদের পিতামাতা উফ শব্দ পর্যন্ত যেন না বলে, অবশ্যই আমাদেরকে এর প্রতি লক্ষ্য রাখতে হবে। আমরা সাইয়েদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনছিলাম, তার বিশেষত্ব শুনছিলাম, তার যে বিশেষত্বগুলো রয়েছে, তিনি ধৈর্য ধারণের বিশেষত্ব রয়েছে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুক। তার জীবনী থেকে আমরা যা শিখেছি সেই বিষয়গুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমিন বিজাহিন নাবিল আমিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।